রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্দীলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া, যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদিনী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্যে 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। ফয়জানে সাহারি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানশের দর্শক শ্রোতা, সুতরাং যে ব্যক্তি রমজানে রোজা রাখে এবং ঈমানের সাথে সওয়াব অর্জনের নিয়তে কিয়াম করে, অর্থাৎ তারাবি পড়ে, তবে সে নিজের গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে গেল যেন জন্মের দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। জি,
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার। যে আমার সুন্নতকে ভালোবেসেছে নিশ্চয়ই আমাকে ভালোবেসেছে, যে আমাকে ভালোবেসেছে আমার সঙ্গে জান্নাতে যাবে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করার নিয়তে, কেউ যদি সুন্নতের উপর আমল করে এবং নিজে জীবনে বাস্তবায়ন করে, তাহলে জান্নাতের পথ আসান হয়ে গেছে। আল্লাহ হাজরাত বলেছেন, হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি, আমরা হলাম হুজুরের আর জান্নাত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবের উসিলা ইনশাআল্লাহ জান্নাত দান করবে,
জান্নাত দান করবে মাশাআল্লাহ।
রহমতপূর্ণ রমজান। আপনারা দেখেছেন রমজানুল মুবারকের প্রতিটি সময় রহমত ও বরকতময় এবং ফজিলত দ্বারা সম্বলিত সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
ইমরান ভাই, দর্শক অপেক্ষায় আছে কি আপনি কিভাবে মহলে আসছেন, মহলে আসার ইতিহাস ঘটনা?
যেহেতু আমি যখন প্রায় ছোট, 2006,
আচ্ছা আচ্ছা,
তখন বয়স কমই ছিল খুবই, তখন থেকে এই মাদানী পরিবেশ, মাদানী মহল দেখা শুরুটা অনেকটা এরকম ছিল যতটুকু মনে পড়ছে। আমি যেভাবে বিভিন্ন আমাদের এলাকার বিভিন্ন মসজিদে কিন্তু মাকতাব বসে না, পড়ার আরবি কোরআনুল কারিম শিক্ষার একটা মাকতাব বসে।
আপনি মাকতাব বলছেন, দুইবার বলছেন, এর আগেও বলছেন, আমার দর্শক শ্রোতা কিন্তু মাকতাব বুঝবে না, মক্তব বুঝবে।
হ্যাঁ, মক্তব।
আমাদের গ্রাম সাইডে কিন্তু এখনো মক্তবই বলে, সকালবেলা হুজুরে মক্তব পড়াতেন আমাদেরকে।
তো যে মক্তব ছিল, আমরা যেখানে আরবি পড়ার জন্য যেতাম, সেখানে আমাদের দাওয়াত ইসলামের এক মুবাল্লিগ ছিল, যিনি ওইখানে একটা ক্লাস করাতেন,
আচ্ছা,
আরবি পড়াতেন, এক ধরনের বালি গান ছিল পড়ানোর জন্য। তো সেখানে আমরা পড়তে যেতাম, আমাদের পাশের এলাকায় ছিল, সেখানে আমি পড়ার জন্য যেতাম। তো সেখান থেকেই মানে কাছে আসাটা, মাদানী মহলের সাথে দাওয়াত ইসলাম পরিবেশে আসাটা শুরু। পাইনি, অর্থাৎ সেখান থেকে মাধ্যম,
মাধ্যম
কিভাবে আমি এসেছি। তো সেখানে পড়তে পড়তে হঠাৎ উনি ওনার এলাকায় যেখানে থাকতেন, সেখানে তিনি একটা মক্তব লাগিয়েছিলেন, সেখানেও পড়াতেন, কমলাপুর যে আমাদের মসজিদ আছে, সেখানে সাপ্তাহিক দাওয়াত ইসলামের ইজতেমা হতো।
ওই সময়টায় সাপ্তাহিক ইজতেমা ফয়জানের মদিনা যেহেতু ছিল না, কমলাপুর রেল স্টেশন মসজিদে হতো।
তো সেখানে যাওয়া হতো। যখন আমি ফার্স্ট সেখানে গেলাম, তো ওখানে যখন গেলাম দেখলাম যে মাশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামীরা বয়ান করছে, দোয়া করছে, নাত পড়ছে। আর ছোটরা সাধারণত প্রথমেই একটু নাত পড়ার দিকে একটু ই হয়,
অগ্রসর থাকে।
আগে ছোটদেরকে ভালো লাগে, আগে নাতেই গজল হচ্ছে। তো এইদিকে আমি একটু মানে ভালো লাগলো, শুনলাম, এভাবে আসা যাওয়া করতাম। তেমন একটা মানে যে আমি প্রপারলি একটা মহলের মধ্যে আসবো এরকম একটা মাইন্ড ছিল না, কিন্তু ভালো লাগতো, আসতাম। তো আমাদের এলাকায় যখন মাদানী কাফেলা আসতো, মুবাল্লিগরা আসতেন, তখন ছোট ছোট যারা আমরা ছিলাম তখন তাদেরকে উৎসাহিত করত, অনেক সুন্দর সুন্দর কথা বলতো, বিভিন্ন ওয়াকেয়া ঘটনা শোনাতেন। অর্থাৎ যেভাবে ইসলাম ভাইদেরকে মুবাল্লিগে দাওয়াত ইসলামীরা ইনফ্রাদি কোশিশের মাধ্যমে তাদেরকে বিভিন্ন আমলের প্রতি, দাওয়াত ইসলামের মহলের প্রতি উৎসাহিত করত, ঠিক সেভাবে ছোটদেরকেও ভালোবাসত, সেভাবে বুঝাতো, অনেক কিছু বলতো। তো এভাবে করতে করতে যখন ক্রমান্বয়ে আমাদের ফয়জান মদিনা হলো সাদাবাদ জনপদ মোড়ে, তখন সেখানে আসতে শুরু করলাম। তো যখন আর কি আর একটু বড় হলাম, মাদানী মহল পেলাম, তো শুনলাম যে হঠাৎ জামিয়াতুল মদিনা খুলবে,
অনেক পরে এটা, না
অনেক পরে। তো কিন্তু যেহেতু আমি আলিয়াতে এক মাদ্রাসায় পড়ছিলাম, তো একটু মাইন্ড এরকম হচ্ছিল আমি তো এক মাদ্রাসায় পড়ছি, তো দাওয়াত ইসলামীও মাদ্রাসা খুলবে তো একই কথা, এক জায়গায় পড়লেই হয়। তো একটা মানে প্রস্তুত ছিলাম না আমি জামিয়াতুল মদিনায় ভর্তি হব। তো যেহেতু মাদানী মহলের কথাই আলাদা, এর বাহারি আলাদা, এর চমকই আলাদা, তো আমার যে টিচার ছিলেন তিনি ভাবলেন যদি সে জামিয়াতুল মদিনায় ভর্তি হয় তাহলে আমার জীবনের জন্য, আমার অর্থাৎ এই মাদানী মহলে থাকার একটা অনেক বড় মাধ্যম ইস্তেকামাত পেয়ে যাব। তো তখন ফার্স্ট আমার যে মাদানী কাফলা ছিল সেটা ছিল মুন্সিগঞ্জ, আর সেই আমাদের আমিরে কাফলা ছিল আমাদের রিয়াজ ভাই,
মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তো আমাকে অনেক, যাই হোক, রিয়াজ ভাইকে অনেক কিছু বলে তার সাথে আমাকে মাদানী কাফলায় মুন্সিগঞ্জ পাঠিয়ে দেওয়া হলো। গেলাম, তো মাদানী কাফলায় যখন গেলাম ফার্স্ট এত ভালো লাগলো যার ফিলিংস এর আগে আমি করতে পারিনি।
আল্লাহ 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 আল্লাহ।
ইস্তেমা ইত্যাদি প্রত্যেক, আসলে দাওয়াতে ইসলামের প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মধু, আলাদা আলাদা মজা।
আলহামদুলিল্লাহ,
মাদানী কাফেলা আলাদা একটা মজা, ইস্তেমা আলাদা একটি মজা, ইসলাম ভাইদের সাথে কথাবার্তা বলা, মাদানী ফুল শোনা আলাদা একটা,
আলাদা একটা মজা। মাদানী মাশওয়ারাতে ভিন্ন ধরনের মজা পাবেন আপনি, এরপর কোর্সের মধ্যে যাবেন সেখানে ভিন্ন ধরনের কিছু পাবেন আপনি, আপনার অনলাইন সেক্টরে কাজ করবেন সেখানে ভিন্ন ধরনের পাবেন, আইটি আইটি সেক্টর নিয়ে কাজ করবেন সেখানে ভিন্ন ধরনের মজা পাবেন। দাওয়াত ইসলামী এক একটা ডিপার্টমেন্ট, এক একটা জায়গা, এক একটা স্থান, ভিন্ন ভিন্ন ধরনের কাজ আর ভিন্ন ভিন্ন ধরনের মজা। তবে জামিয়াতুল মদিনার যে ঘটনা আপনার, এটা আজকে শুনবো না, অনেক দিন শুনবো ইনশাআল্লাহ।
তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
আজকের যে বিষয় নেওয়া হয়েছে মুহাম্মদ নামের বরকত, শুরুতে আমি আপনার কাছে যাব যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়টি প্রসিদ্ধ নাম রয়েছে যদি আপনি আমাদের ইনশাআল্লাহ জানাতেন।
আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দুজাহানের বাদশাহ হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাম, প্রসিদ্ধ নাম, যে নামে পাকে আসলেই প্রত্যেকের অন্তরের একটা স্পন্দন, এই নামে পাক সম্পর্কে আলোচনা শোনার জন্য আমরা বসেছি। মাশাআল্লাহ, আপনি প্রশ্ন করেছেন কয়টি প্রসিদ্ধ নাম রয়েছে। কোরআন মজিদের মধ্যে আমার আল্লাহ পাক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য নাম এবং উপাধি বর্ণনা করেছেন। ওলামায়ে কিরাম তাদের কিতাবের মধ্যে লিখেছেন, জুরকানি আলাল মাওয়াহিব নামক কিতাবের মধ্যে রয়েছে যে আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক মত মোতাবেক 99টি নাম রয়েছে, আরেক মত মোতাবেক 300টি নাম রয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300টি নাম মোবারক রয়েছে। অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা তো শুনেছি আল্লাহ পাকের 99টি গুণবাচক নাম রয়েছে, তো এই কিতাবের মধ্যে জুরকানি আলাল মাওয়াহিব নামক কিতাবের মধ্যে রয়েছে আমার আল্লাহ পাকের 1000টি নাম মোবারক রয়েছে। আমার আল্লাহ পাকের 1000টি গুণবাচক নাম মোবারক। প্রসিদ্ধ নাম আমরা জানি আল্লাহ, এটা হচ্ছে জাতি নাম। আর সাথে সাথে একইভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামেরও 300টি গুণবাচক এরকম নাম রয়েছে যেগুলো বিভিন্নভাবে আমার আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। তো ওই নামগুলোর মধ্য থেকে দুটি প্রসিদ্ধ নাম, একটার নাম হচ্ছে মুহাম্মদ আর একটা নাম হচ্ছে আহমদ। এই দুটি নাম সম্পর্কে যদি আমরা জানতে চাই এবং আমরা এটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এটা বুখারি শরীফের বিভিন্ন রিওয়ায়তের মধ্যে রয়েছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুটো প্রসিদ্ধ নাম, একটা মুহাম্মদ এবং একটি আহমদ, এটা সকলের কাছে প্রসিদ্ধ ছিল। ওলামায়ে কিরাম বলেন আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুনিয়াবি নাম হচ্ছে মুহাম্মদ আর আসমানের নাম হচ্ছে আহমদ।
হাই কেমন শান, সুবহানাল্লাহ।
এই মুহাম্মদ নামটা কোথা থেকে আসলো? কিতাবের মধ্যে রয়েছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন দুনিয়ার মধ্যে শুভাগমন করলেন তখন আব্দুল মুত্তালিব ওনার দাদা যান স্বপ্নের মধ্যে এটা একটা ইশারা পেলেন যে তোমার ভবিষ্যৎ প্রজন্মে একজন খুবই গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ একজন সত্তা আসছে, তার নাম তুমি মুহাম্মদ হিসেবে রাখবে। সে প্রেক্ষিতে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহাম্মদ নাম দ্বারাই নামকরণ করেন এবং এটার উপরে আকিকা করান। তো অনেকেই প্রশ্ন করেছে যে আপনি এই নাম কোত্থেকে পেলেন, এই নামটা তো স্বাভাবিকভাবে কম শোনা যায় বা এরকম নাম আগে কেউ
শুনেনি।
তো এই নাম মুবারকের ব্যাপারে যখন ওনাকে প্রশ্ন করা হলো তখন উনি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি কিছু স্বপ্নে দেখেছি যে আমাকে এরকম ইশারা করা হয়েছে। একইভাবে জুরকানি আলাল মাওয়াহিব ওই কিতাবের মধ্যে আরেকটি বর্ণনা আনা হয়েছে যে আরেকটি মতামত হলো আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নাম মুহাম্মদটি রেখেছেন। অর্থাৎ মুহাম্মদ নামটি ওনার আম্মা জানি
রেখেছেন।
তো এটা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারকের মধ্যে ছিল, তখন ওনাকে ফিরিশতা এসে এভাবে উদ্দেশ্য করে বলেছে যে হে মহান পবিত্র মহিয়সী মহিলা, তোমাকে আমরা এটা মোবারকবাদ জানাচ্ছি, তোমার পেটে এমন একজন সন্তান আছে যাকে আল্লাহ পাক দুজাহানের বাদশাহী দান করেছেন, আর যখন উনি দুনিয়াতে আসবেন তখন তার নাম মোহাম্মদ রাখবা। ফিরিশতা এসে আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটা বলে
গিয়েছে।
যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারক থেকে দুনিয়ায় শুভাগমন করলেন, দুনিয়াতে শুভাগমনের পর আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক মুহাম্মদ রাখলেন। তো বোঝা যাচ্ছে এই প্রসিদ্ধ নাম যেটা মুহাম্মদ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাখা হয়েছে, ফেরেশতাদের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে। জি, এবং আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেছেন। তো বোঝা যাচ্ছে এই প্রসিদ্ধ নাম মুবারকের পিছনে দুইটা বড় ঘটনা রয়েছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা রয়েছে।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে। চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
যারা গৃহকর্মীদের প্রতি সদাচরণ করে থাকেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা করেন না তাদের জন্যই এই অনুষ্ঠানের আজকে আয়োজন করা। ওদের সাথে আমাদের সদয় আচরণ করতে হবে, ভুল হলে ক্ষমা করতে হবে। দেখুন, ভুল কার না হয় তুষার ভাই, আমাদের সবার দ্বারাই কিন্তু ভুল হয়। সুতরাং তাদের ভুল হয়ে গেলে রাগ আমাদের দমন করতে হবে। আমাদের যখন কোনো রাগ উঠে যায়, যেমন একটা হাতের একটা জিনিস সে ভেঙে ফেললো, একটা পিরিচ ভেঙে ফেললো, একটা পেয়ালা ভেঙে ফেলল বা যে কোনো একটা কাজ করতে গিয়ে সে ক্ষতি করে ফেলল, না তো যেই ক্ষতিটা আপনি হয়তো কিছু টাকা দিয়ে পুষিয়ে নিতে পারবেন, কিন্তু আপনি তার দিল আজারি করলে, দিল আজারি করা ইসলামের মধ্যে রয়েছে হারাম, আর জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ কারো মনে কষ্ট দেয়া। কেননা আল্লাহ তবারক ওয়া তাআলা দেখুন মুমিন মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, যারা ক্রোধ দমন করে ক্ষমা করে দেয়। সুতরাং শুধু ক্রোধ দমন করাই নয়, বরং ক্ষমা করেও দিতে হবে। শুধু ক্রোধ দমনই নয়, যে আপনি তাকে ক্রোধের কারণে দুটো কথা বললেন সেটা তো নয়ই নয়, বরং তাকে ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়েছে। তো কাজেই গায়ে হাত তোলার কোনো প্রশ্নই ওঠে না। অসহায়ের গায়ে হাত তোলা কত বড় অন্যায় তা নিজের বিবেককে যদি আমরা একটু প্রশ্ন করি, যে তাদের সাথে সুন্দর আচরণ করা আমাদের উচিত, এমন কোনো কথা বলা উচিত নয় যার দ্বারা সে মনে কষ্ট পায়, এমন কোনো আচরণ করা উচিত নয় যার কারণে সে হীনমন্যতায় ভোগে। যারা আমাদের তত্ত্বাবধানে রয়েছে কাজ করে তারা আমাদের মতোই কিন্তু মানুষ, এটা ভুলে গেলে চলবে না, তারা আমাদের মতোই মানুষ। একটু যদি আমি চিন্তা করি তুষার ভাই, যে আমার কাজের লোক, যে আজকে আমার সেবা করছে, আমার খিদমত করছে, যদি একটু যদি সাইডটাকে একটু যদি কনভার্ট করে নেই, এই সাইডটাকে যদি একটু কনভার্ট করে নেই, দৃশ্যপটটাকে যদি একটু পাল্টে দিই, তার স্থানে যদি আমি থাকি আর সে যদি আমার সাথে এমন আচরণ করে,
তখন পরিবারের সদস্য
কেমন? অবশ্যই অবশ্যই সে আমাদের পরিবারের সদস্য, যখন সে আমাদের সুখ দুঃখের সাথে, আমাদের ভালো লাগা ভালোবাসা, আমাদের সবকিছু, মানে এরাও কিন্তু শরীক আমাদের সংসারে। হ্যাঁ, আমাদের আরামের জন্য, আমাদের ছেলে সন্তান বড় ছোট থেকে বড় হওয়ার কাজে তারা আমাদের সহযোগী ভূমিকা পালন করছে, আমাদের আরাম আয়েশের জন্য আমাদের খাবার দাবার রান্না করে দিচ্ছে, আমাদের কাপড় চোপড় আয়রন করে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং তারা করছে।
আমি এমনও শুনেছি রফিক ভাই যে বাচ্চা ঘরের গৃহকর্তির থেকেও গৃহপরিচারিকা, যে গৃহকর্মী থাকে তার কাছে থাকাটা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য
বোধ করে, কেননা মেজরিটি সময়টা কিন্তু তার কাছেই সে থাকে। বর্ণিত রয়েছে একবার এক সাহাবী এসে প্রিয় নবী হুজুরে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খাদিমকে অর্থাৎ কাজের লোককে কতবার ক্ষমা করব? তখন কিন্তু দাস দাসীরও একটা প্রচলন ছিল, টাকা দিয়ে অর্থ দিয়ে কিনে আনা হতো, কিন্তু বর্তমানে কিন্তু এই প্রচলন নেই। আমি কিন্তু আমার কাজের লোককে বা কাজের বুয়াকে আমি কিনে আনিনি অর্থ দিয়ে, আমি তাকে একটা স্যালারি দিই, একটা নির্দিষ্ট পরিমাণ তাকে আমি মাসিক বেতন দিই। তো দেখুন ওই কৃত দাস বা কৃত যে গোলাম রয়েছে তার প্রসঙ্গে এখানে এসছে হাদিসা মুবারাকা, যে কতবার তাকে আমি ক্ষমা করব। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিছুক্ষণ নীরব রইলেন। যখন সেই সাহাবি পুনরায় জানতে চাইলেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, প্রতিদিন 70 বার, 70 বার। আর এই হাদিসটা এসছে জামে তিরমিজি শরীফের হাদিস। তো এই যে 70 বার, এর দ্বারা কিন্তু তুষার ভাই এখানে এটাই বোঝানো হয়নি যে তাকে 70 বারই ক্ষমা করতে হবে, বরং 70 বার দ্বারা এখানে ক্ষমার আধিকতাকে বোঝানো হয়েছে, আধিক্যকে বোঝানো হয়েছে, যে তাকে বাউন্ডলেস, তুমি ক্ষমা করতে থাকো করতে থাকো, কেন ক্ষমা করলে ক্ষমা পাওয়া যাবে,
দয়া করুন,
দয়া করলে দয়া পাওয়া যাবে। আমি কারো মুনিব, আমি কারো গৃহকর্তা, কেউ আমার গৃহকর্মী, তো আমি যদি আমার গৃহকর্মী, আমার যে অধীনস্থ রয়েছে তার সাথে যদি আমি ভালো আচরণ করি, সদাচরণ যদি আমি না করি, আমি তার প্রতি যদি জুলুম করি, নির্যাতন করি, তাকে মানে অযথা কাজ আমি তার উপর চাপিয়ে দিই, তাকে আহারে কষ্ট দিই, তাকে পরিধেয় বস্ত্র প্রদানে যদি কষ্ট দিই, আমিও তো কারো গোলাম, আমিও তো কারো দাস, আমারও তো উপরে একজন আছে, হ্যাঁ, যিনি আমার পালনকর্তা, যিনি আমাকে পালন করছেন, তো কাল কিয়ামতের দিনে যদি তিনি এই প্রশ্ন আমাকে করেন তো আমি কি জবাব দেব? অবশ্যই এই জিনিসটা তুষার ভাই এমন ব্যক্তি রিয়েলাইজ করতে পারে যাকে আল্লাহ তৌফিক দেয়।
ছোটদের শিক্ষণীয় আসর,
প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
এক হাজি মদিনা শরীফে যখন গেল, সুবহানাল্লাহ, এখান থেকে আমার এই ঘটনা থেকে আমাদের জানার সৌভাগ্য হবে যে মদিনার প্রতি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সে শহরের প্রতি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনার রওজা পাকের প্রতি বিভিন্ন পশু পাখিরা পর্যন্ত কত মহাব্বত করত, ওই স্থান ছেড়ে বিভিন্ন পশু পাখিরা পর্যন্ত ত্যাগ করা এটা পছন্দ করতো না। সুবহানাল্লাহ, তো আর আশিকের রসুল্লাহ যারা মুসলমান যারা মুমিন তারা কিভাবে পছন্দ করবে যে ওই মদিনা শহর ছেড়ে চলে আসবে? তাই আমরা অনেক সময় দেখি না যে আমাদের আমির আহলের সুন্নাহ, আমরা মাদিনা মুজাকারা দেখি, বিভিন্ন সময় ভিডিও দেখি, আমির আহলের সুন্নাহ যখন মদিনা শরীফ থেকে চলে আসছিলেন তিনি কিভাবে কান্না করছিলেন জর্জরিত তার অন্তরে, মাশা আল্লাহ। এই ঘটনাও সেরকম যে এক হাজি সাহেব যখন মদিনা শরীফে গিয়েছিলেন তখন মদিনা শরীফে ওই হাজি সাহেব যখন বিভিন্ন কাজকর্ম করতেন, বিভিন্ন ইবাদত করতেন, বিভিন্ন নামাজ পড়তেন, দরুদ শরীফ পাঠ করতেন, যাই ইবাদত করতেন, তার সাথে সাথে একটা ছোট্ট বিড়াল ছিল। তো হাজি সাহেবের ওই বিড়ালের প্রতি মহব্বত হয়ে গেল, যেমন আমরাও বিভিন্ন ছোট পশু পাখি আমাদের ঘরে থাকলে তার প্রতি যেরকম একটা আমাদের তাকতে থাকতে তার প্রতি একটা মহব্বত চলে আসে, ঠিক সেরকম ওই হাজি সাহেবেরও ওই বিড়ালের প্রতি একটা মহব্বত চলে আসলো। আচ্ছা, এখন যখন ওই হাজি সাহেবের তার নিজের দেশে ফিরে যাওয়ার সময় গণিয়ে আসলো তখন ওই হাজি সাহেব চিন্তা করলো এ বিড়ালকে তো আমি কত মহব্বত করি, এ বিড়ালও আমাকে কত মহব্বত করে, আমার সাথে কত খেলাধুলা এগুলো করে থাকে। তখন ওই হাজি সাহেব চিন্তা করলো যে আমি এই বিড়ালটাকে আমার দেশের মধ্যে আমার বাড়িতে আমি নিয়ে যাব, এবং ওই হাজি সাহেবও ওই বিড়ালকে নিয়ে যাওয়ার জন্য সুন্দর একটি কাছাও তৈরি করলেন, একটা সুন্দর ঘর তৈরি করলেন যেটার মাধ্যমে ওই বিড়ালকে নিয়ে যাবে। আচ্ছা, এখন সবকিছু প্রস্তুতি মানে ওই বিড়ালকে নিয়ে যাওয়ার জন্য, তো ওই মদিনা শরীফ থেকে আসার আগে একদিন রাতে ওই হাজি সাহেব ঘুমাচ্ছিলেন। হাজি সাহেব যখন ঘুমাচ্ছিলেন তখন তার ঘুমের মধ্যে তার তাকদীর তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল। ওই হাজি সাহেব স্বপ্নের মধ্যে সকল নবীদের সরদার আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলো। সুবহানাল্লাহ, জিয়ারত লাভ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজি সাহেবকে তার নূরানী এই টুট মুবারকে বলছিলেন, হে হাজি সাহেব মাশাআল্লাহ, আপনি মদিনা শরীফ থেকে আপনি আপনার মতো ভালোভাবে আপনি মদিনা শরীফ থেকে বিদায় নিন, কিন্তু আমার ওই বিড়ালকে আপনি নিয়ে যাবেন না, কেননা আমার ওই বিড়াল আমার দরবারে অনুরোধ করছিল, কিতাবের মধ্যে রয়েছে যে ওই বিড়াল আমার নবীর দরবারে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি মদিনা শরীফ ছাড়তে চাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার ছোট্ট বন্ধুরা, আপনারা দেখলেন তো ছোট্ট একটি বিড়ালেরও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের প্রতি কেমন মহব্বত। ওই ছোট্ট বিড়াল নবীর দরবারে আমাদের নবীর দরবারে অনুরোধ করছে হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাঁচান, এই ব্যক্তির হাত থেকে আমি মদিনা ছাড়তে চাই না। মাশাআল্লাহ, কতটা মহব্বত আমাদের নবীর রওজা শরীফের প্রতি, আমাদের নবীর শহরের প্রতি। তো ছোট্ট বন্ধুরা, আমাদেরও হওয়া উচিত সেরকম মহব্বত, কেননা আমার নবীর প্রতি এই মহব্বতে জি হ্যাঁ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জি, যে ব্যক্তির অন্তরের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্যিকারত্বে মহব্বত থাকবে ইনশাআল্লাহ, তার জন্য জান্নাতে যাওয়ার এই মহব্বত ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে, এই মহব্বতই তার উসিলা হয়ে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই আমাদের আমাদের নবীকে সত্যিকারত্বে মহব্বত করা উচিত, আমাদের নবীর শহর আমাদের নবীর সাথে যা কিছু সম্পৃক্ত সব কিছু মহব্বত করা উচিত, আমার নবীর সাথে আমাদের নবী সে মদিনা শহরের সম্পৃক্ত, তাই মদিনা শহরের প্রতি আমাদের মহব্বত থাকা উচিত। আমাদের নবী বিভিন্ন সুন্নতের আমল যেন আমরা করি, এটা আমার নবী চাই। আমরা যারা ছাত্র বন্ধু রয়েছে আমরাও এখন থেকে আমাদের অন্তরে উৎসাহ থাকা উচিত, আমরাও যেন আমার নবীকে মহব্বত করি এবং আমাদের নবীর শেষ পেয়ারা পেয়ারা সুন্নতকেও যেন আমরা মহব্বত করি এবং এর উপর আমল করার চেষ্টা করি।
কিছুক্ষণ হামদুনাতের আসরে অতঃপর আপনারা দেখেছেন আল্লাহ তাআলার হামদ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতের আলোকে নিজ মস্তিষ্ক আলোকিত করার মতো সরাসরি অনুষ্ঠান কিছুক্ষণ হামদু নাতের আসরে। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আজ অনুষ্ঠানের মাঝে আমি নিজে ইনশাআল্লাহ কালাম পাঠ করবো। দর্শক বৃন্দরা আশা করি আমাদের সাথেই আছেন এবং থাকবেন।
আমার প্রিয় মদিনা কিষান যে, আমার প্রিয় মদিনা কি যে মর্যাদা, আমার প্রিয় মদিনা কি যে মর্যাদা, আমার প্রিয় মদিনা কি যে মর্যাদা।
দর্শকবৃন্দ, আমরা কালাম শ্রবণ করেছি, আলহামদুলিল্লাহ কিছু কল নিয়ে নেই। জি কল।
জি, আমি কাজীপুরা থেকে রুবেল বলছি, আমি একটা কালাম শুনতে যাই।
মাশাআল্লাহ, কল করার জন্য ধন্যবাদ, সাথে থাকুন, চেষ্টা করছি। দর্শকরা আমাদেরকে স্মরণ করছে, কয়েকটি পংক্তি শোনার জন্য চেয়েছেন, তো ফয়েজ ভাই কয়েকটি পংক্তি যদি আমাদেরকে শুনিয়ে দিতেন।
কি যে মোহা তোমার দরবার রসূলে আরবি, দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার, রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার, রসূলে জাহানের তুমি বাদশাহ, রসূলে আরবি, দো জাহানের তুমি বাদশাহ, রসূলে আরবি, তুমি নবী দেরো সর, রসূলে আরবি, তুমি নবী দেরো সরদার, রসূলে আরবি, কি যে মহা।
আসুন দেখি জ্ঞান দ্বারা পরিপূর্ণ নিগ্রানে সুরার হামারি নসলে অনুষ্ঠানের দৃশ্য।
আজ আমারা যে মৌজু হহি সমঝিয়ে কে আহম ভি হব ভি খুদ এতমাদি পর বাজে পুর এতমাদ হোনা জব ভি মৌজু চলে না সবসে বুনিয়াদি বাত হমেশা আপনার পেশে নজর রখে হোগা হই যে আল্লাহ চাহেগা কিউকি বাদ ওকাত খুদ এতমাদি কি জব বাত চলতি হে পুর এতমাদি কি বাত চলতি হে তো ইনসান আপনি অকল পর আপনি সলাহিয়তো পর ভরোসা করনে মে কুছ জাদা হি ওভার রিয়েক্ট কর দেতা হে হালাঙ্কি ইহি অকল হে জব আল্লাহ চাহেগা ছিন লেগা। আব চলতে হে ইস মৌজু কি মজিদ ও গহরাই কি তরফ, ইয়ে মৌজু আপনে আন্দর কিস কদর গহরা ভি হে ওর কিস কদর মুফীদ ভি হে কে ইনসান আপনে আন্দর পুর এতমাদি পেদা করে আপনে আন্দর এক ইসকো এক কিয়া কহতে কনফিডেন্স হো কে মে ইনশাআল্লাহ ইসকো কর লোগো কে ডর ইয়ে ইনসান কো গিরা দেতা হে, বাদ আগর ডরতে ডরতে বান্দা চলেগা গির জাউঙ্গা গির জা তো গির হি জাতা হে, کہ گرتے ہیں میدان میں شہ سوار ہی، وہ طفل کیا گرے جو گھٹنوں کے بل چلے، ورنہ بڑے بڑے فیصلے دھڑے کے دھڑے رہ جاتے ہیں. اب کورونا دیکھ لو نا، بڑوں بڑوں کے اعتماد کو اس نے پاش پاش کر کے رکھ دیا ہوگا کہ نہیں ہم کو کر لیں گے، ہم کر لیں گے، کر لیں گے، کچھ نہیں کر سکے، نظر ہی نہیں آ رہا کسی کو تو کریں گے کیا. اللہ والب جو جس کو نظر آنا کہتا ہے وہ تو نہیں، وہ قرب بینوں سے دیکھ لیں گے. اب اللہ چاہے تو ایسی مخلوق بھی بھیج دے جو اس سے بھی نظر نہ آئے تو کیا کر لیں گے. تو یہ اللہ تعالی کی مدد، اس کی رحمت اور اس کے کرم پر ایک مسلمان نظر رکھ کر پھر آگے بڑھتا ہے. یہ اس تمام تر موضوع کی بنیاد کو ہمیشہ اپنے پیش نظر رکھیے گا. جیسے مدنی مذاکرے میں بات ہو رہی تھی تو میں نے ایک بات بتائی تھی کہ شاید ڈاکٹر زیرک اسی طرف آئی تھنک کے گئے ہوں گے کہ ایک شخص تھا کہ وہ جب بھی کوئی اہم کام کرنے کے لیے بڑھتا تو اس کے کان میں ایک آواز ماضی کی آتی رہتی، تو کسی کام کا نہیں ہے، ناکارا ہے، بیکار ہے، فیل ہو جاتا ہے، گدا ہے، نالائق ہے، اس طرح کی بات آتی. تو وہ جب بھی آ کے بڑھتا تو وہ باتیں اس کو روک لیتی تھی کہ یار میں فیل ہو جاؤں گا، میں رہ جاؤں گا، میں ناکام ہو جاؤں گا. تو یہ چیزیں انسان کو آگے بڑھنے سے روکتی ہیں. تو اگر شروع سے ہی والدین اگر اپنی اولاد کو ان کے اندر خود اعتمادی پیدا کریں، ان کے اندر کانفیڈینس پیدا کریں، جیسے مثال کے طور پر ہم کرتے بھی ہیں نارملی، جیسے ہمارا بچہ چلتا ہے تو چل نہیں پا رہا ہوتا تو آپ کیا کرتے ہیں، یہ ہمارے ایک روٹین کی میں بات کر رہا ہوں، گھر گھر کے پریکٹس کی بات کر رہا ہوں، کہ جیسے ہی بچہ کو آپ کھڑا کرتے ہیں اور آپ تھوڑا پیچھے ہٹتے ہیں، آ جاؤ آ جاؤ آ جاؤ بیٹا آ جاؤ، اب وہ چل نہیں رہا ہوتا لیکن آپ اس کو چلا رہے تھے آ جاؤ، وہ تھوڑا چلتا ہے گرتا ہے اسے پکڑ لیتے ہیں، اس کو گرنے نہیں دیتے کہ گرے گا لگ جائے گا تو پھر یہ اس کا اعتماد ٹوٹ سکتا ہے. آپ اس کی ہمت ہی بڑھا رہے ہیں. تو یوں کر کر آپ خود اپنی اولاد میں اس کے لیے چلنے کے راستے کھولتے، حالانکہ وہ آپ نہ بھی کرتے تو ایک وقت ہوتا خود ہی چل لیتا، لیکن آپ کی خواہش ہوتی ہے کہ نہیں میں اپنے بچے کو خود چلاؤں گا، اس کو چلتا ہوا دیکھوں گا. لیکن جب اپنی زندگی کے اہم فیصلوں کی طرف آتا ہے تو آپ اس کو شاید چلنے میں رکاوٹ پیدا، وہاں آپ کی اپنی بات چیزیں سامنے آ جاتی ہیں. یا خدا نہ خواستہ جیسے بچپن میں گرا تھا تو آپ نے اس کو اٹھا لیا تھا، اس کو جھاڑا نہیں تھا، گر جاتے ہو بار بار نہیں. اور جب زندگی کے کسی امتحان میں، زندگی سے کے معاملے میں وہ گر جاتا ہے، فیل ہو جاتا ہے، تو اس کو ایسا ہم ڈیگریڈ کر دیتے ہیں کہ پھر وہ اٹھنے کا نام نہیں لیتا. تو اس طرح کی ڈسکشنز ہوئی تھی کہ والدین پر بہت ڈیپینڈ کرتا ہے اپنے بچوں میں اعتماد پیدا کرنے کی، استاد نے بڑا ڈیپینڈ کرتا ہے، استاد پر ڈیپینڈ کرتا ہے اپنے شاگردوں میں اعتماد پیدا کرنے کی، کہ اگر کوئی کمزور ہوتا ہے تو اس کو سپورٹ کرتے ہیں، اس کے اعتماد کو اٹھاتے ہیں، اس کے اندر سے خوف نکالتے ہیں. ہم جس ٹاپک کو اب لے کر چل رہے ہیں، اندر سے اس کو خوف نکال دینا ہے کہ نہیں جب گاڑی راستے میں ہوگی تو ٹکر بھی ہوگی، لگ بھی جائے گی، ٹھیک ہے دوبارہ چلے گی. والدین کو اس بات کی، استادوں کو، پھر خود نوجوانوں کو یہ سمجھانا ہے کہ آپ بھی اپنے اندر اوور کانفیڈنس نہ پیدا کریں کہ اوور کانفیڈنس ہو کر آپ اپنے والد کی بات نہیں مانتے. بعض اوقات یہ ہوتا ہے پیارے بچوں، یہ ڈاکٹر زیرک بھی اس کو میرا خیال ہے شاید انڈوس کر دیں واللہ اعلم، بعض اوقات یہ ہوتا ہے کہ آپ کو بیٹھ کر والد صاحب سمجھا رہے ہوتے ہیں، آپ کو آپ کے گھر والے سمجھا رہے ہوتے ہیں اور آپ کو لگتا ہے کہ والد صاحب کو نہ گھر کے بڑوں کو سمجھ نہیں پڑتی، یہ آپ کہتے ہیں ان کو مجھ پر اعتماد نہیں ہے، آپ چھوڑیں مجھے خود اعتمادی پیدا کرنے دیں. وہ آپ نے راستہ ہی وہ اختیار کیا ہے جس پر آپ کے گھر والوں کو، بڑوں کو، والد کو تجربہ ہو چکا ہے کہ اس راستے پر چلنے کا نقصان ہی ہوا ہے، اس راستے پر چلنے سے چوٹی لگی ہے. تو وہ اب آپ کو بچاتے ہیں، روکتے ہیں، تو آپ کہتے ہیں نہیں آپ پہنچو، بھروسہ کریں، مجھ پر اعتماد کریں، میرے اندر کانفیڈینس کیسے پیدا ہوگا. تو بھائی تو کنویں میں پھینک کر کانفیڈینس تھوڑی پیدا کروایا جائے گا، بس سوئمنگ پول میں دھکا مار دیا جائے گا کہ چلو تیرتا ہوا جائے گا، نہیں مطلب نہیں ہاتھ پیر مار سکا تو پکڑ کر نکال لیں گے. کنویں میں کون دھکا مارتا ہے کانفیڈینس پیدا کرنے کے لیے، کہ کنویں میں چلا گیا سیدھا کا سیدھا، اندر ہی کھائی میں ڈال دیا کانفیڈینس پیدا کرنے کے لیے. جب باپ کو پتا ہے تو اپنے والد پر بھی تو بھروسہ کرو نا، اس کو بھی تو اپنے پر ایک اعتماد ہے یا نہیں ہے؟ کیا والد کی کوئی خود اعتمادی نہیں ہوتی، اس کا کوئی کانفیڈینس نہیں ہوتا، اس کو یہ نہیں ہوتا کہ وہ بچپن میں ہی آپ کا ہاتھ پکڑ کر چلتا تھا، مطلب آپ کو چلاتا تھا گر نہ جائیں، تو آج کیا وہ آپ کو گرنے دیں گے؟ تو آپ بھروسہ کرنا بھی تو سیکھے اپنے والدین کے ساتھ. یہ بہت بڑا پرابلم ہے جو میں ڈسکس کر رہا ہوں کہ بڑے کہتے ہیں کہ ہماری سنتا نہیں، چھوٹے کہتے ہیں کہ ہماری مانتے نہیں.
दोनों को थोड़ा थोड़ा आगे आना, इसकी सुने भी आप उसकी माने भी, और एक दूसरे पर भरोसा करें। मैं तमाम बच्चों से कहता हूं, आपके वालिद से बढ़कर तो आपका कोई खैर खा हो ही नहीं सकता ना। सबसे ज्यादा आपको अगर कोई तकलीफ पहुंची तो उसकी उसका सबसे ज्यादा एहसास किसको होगा? वालिदैन को होगा। तो वालिदैन बातों का समझा रहे होते हैं, शादी के तौर पर समझा रहे होते हैं, भाई यहाँ शादी नहीं करो, यहाँ ये नहीं करो, यहाँ इन्वेस्टमेंट नहीं करो। मुझे पता है वालिदैन ने मना किया, औलाद नहीं मानी, औलाद ने नुकसान उठाया। कहाँ गया भाई तुम्हारा एतमाद, कहाँ गया आपका कॉन्फिडेंस? अव्वल तो एक औलाद को चाहिए कि अपने वालिदैन के लिए बदगुमानी ना करें, क्योंकि कई चीजें माँ बापों को वाजिब या फर्ज नहीं होती, वो अखलाकी तौर पर आपके साथ सपोर्ट करते हैं, स्टेज ऐसा आता है। आपने अगर जिंदगी में अपने आप को अपने वालिदैन के लिए पॉजिटिव रखा, मुस्बत रखा, अच्छा रखा, मैं आपको यकीन दिलाता हूं, मेरे रब ने चाहा, आप कभी जिंदगी में फेल नहीं होंगे। आपको आपके वालिद साहब के साथ, अपने वालिदैन के साथ, मम्मी और अबू के साथ आपका हुस्ने जन और आपका हुस्ने सुलूक इंशाल्लाह आपको दुनिया में कामयाब लोगों की फहरिस्त में शामिल कर देगा इंशाल्लाह। आपको करके देखिए, आप अल्लाह अमल करने की तौफीक अता फरमाए। सल्लल्लाहु अलैल हबीब सल्लल्लाहु तआला अलैहि व सल्लम।
बरकतमय रजनी, আসুন এখন দেখি বরকতময় রজনী অনুষ্ঠানের কিছু দৃশ্য। তন্মধ্যে রমজানুল মুবারকের বরকতময় রজনীতে নামাজ ও অন্যান্য ইবাদতের ফজিলত ও গুরুত্বপূর্ণ মাসাইল বর্ণনা করা হয়েছে।
সওয়াবুল ঈমানের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরতে সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ফরমান, যে কোনো বান্দা এই মুবারক মাসে যে কোনো রাতে নামাজ আদায় করে তবে আল্লাহ তাআলা তার প্রতিটি সিজদার বিনিময়ে নামাজ আদায় করবে। ওই নামাজের মধ্যে যখন সিজদা করবে প্রতিটি সিজদার বিনিময়ে তার আমল নামায় 1500 নেকি লিখে দিবেন। আর সোহেল ভাই থেকে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা আমাদের যে আজকের আলোচ্য বিষয় তা শ্রবণ করব।
হযরত সাইয়েদনা আবু ইসমাইল মুরা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন।
সুবহানাল্লাহ।
আর যখন বয়স তার বেশি হয়ে গেল, এই বয়স বেশি হয়ে যাওয়ার পরও তিনি প্রতিদিন 400 রাকাত নামাজ আদায় করতেন।
আল্লাহ আল্লাহ। প্রতিদিন 400
রাকাত, তাও কি ইমরান ভাই এখানে
আল্লাহ আল্লাহ,
যখন তার শরীরে শক্তি ছিল তখন তিনি প্রতিদিন 1000 রাকাত নামাজ আদায় করতেন, কিন্তু যখন বয়স বেড়ে গেল তার শক্তি কমে গেল তারপরে তিনি প্রতিদিন 400 রাকাত নামাজ আদায় করতেন।
আল্লাহু আকবার।
তো হাদিস জানাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার তিনি এত দীর্ঘ সিজদা করলেন যে এমনকি মাটি তার কপালে প্রভাব ফেললো। তিনি 76 হিজরিতে ইন্তেকাল করেন। তো তার ইন্তেকাল যখন হয়ে গেল তখন পরিবারের মধ্য থেকে কেউ তাকে স্বপ্নে দেখলো, সিজদার যে স্থান রয়েছে ওই স্থান উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আলো ছড়াচ্ছে।
সুবহানাল্লাহ।
তখন আরজ করলো, আপনার চেহারা এটা কি? তো তিনি বললেন, আমি আমার কপালে প্রভাব বিস্তারের কারণে আলোকৃত করে দেওয়া হয়েছে। আরজ করা হলো, আখিরাতে আপনার কি মর্যাদা অর্জন হয়েছে? তখন তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, উত্তম ঘর, যার অধিবাসীরা যেখানে তারা বসবাস করে, যারা এখান থেকে তারা প্রত্যাবর্তন করে না এবং তাদের মৃত্যু হয় না। অর্থাৎ আল্লাহ তাআলা তার উপর এমন দয়া করেছেন, যখন তিনি ইন্তেকাল করলেন তিনি যে দুনিয়াতে নামাজ আদায় করতেন, এত বেশি নামাজ আদায় করতেন, আমরা শুনলাম তিনি যখন তার বয়স ছিল তার শক্তি ছিল শরীরে তখন তিনি প্রতিদিন 1000 রাকাত নামাজ আদায় করতেন, কিন্তু এই বিষয়টি যখন তার শরীরে শক্তি কমে গেল, বয়স বৃদ্ধি পেল, কিন্তু তার ভালোবাসা নামাজের প্রতি কমলো না, হয়তো শরীরের শক্তির কারণে তিনি নামাজ কমিয়ে দিলেন। তারপর আমরা যদি একটু চিন্তা করি, প্রতিদিন অর্থাৎ প্রতি রাতে তিনি 400 রাকাত নামাজ আদায় করতেন।
রমজান